অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله, الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله. অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার আমরা উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার ইলম ও হিকমতের পরিপূর্ণ অনুষ্ঠান মাদানী মুজাকারার কিছু সারাংশ, কিছু সারমর্ম, কিছু আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা ইনশাল্লাহ তাআলা এ সম্পর্কে যদি আলোচনা করব। আমাদের সাথে যথারীতি মনোয়ার ভাই রয়েছেন এবং আজকের শোয়েব ভাই রয়েছেন, ইনশাল্লাহ তাআলা কালাম আমরা শ্রবণ করবো ইনশাল্লাহ তাআলা। শ্রুতি আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রু মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরুদে পাক পাঠ করব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে। রহমাতুল আলমিন শফিল মুজনিবিন, আল্লাহ তাআলা শেষ নবী হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাবারানী শরীফের হাদিসে পাক, যা মাদানী পাঞ্জে সুরার 192 পৃষ্ঠার মধ্যে নকল হয়েছে, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের যে বিষয়বস্তুগুলো রয়েছে তার মধ্য থেকে আমরা কিছু বিষয়বস্তু শ্রবণ করে নিই, যাতে করে আমরা অনুষ্ঠান দেখার আরও জজ্বা সৃষ্টি হয়, মানসিকতা তৈরি হয়। আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, তার মধ্যে আমরা অনেকেই রিজিকের জন্য খুব বেশি পরেশানগ্রস্ত থাকি, পরেশানি দূর হওয়ার কোনো মাধ্যম আছে কিনা আমরা আজকের জানব। দাওয়াত ইসলামী অর্থনৈতিক সংগঠন বিশ্বব্যাপী, এনাদের দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত তাদের কেমন হওয়া উচিত, পাশাপাশি আমাদের ঘরের মধ্যে অনেকের বিভিন্ন প্রাণীর ছবি থাকে, এটা রাখা কতটুকু সমীচীন। শীতকাল চলছে, শীতকালের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে তা থেকে তাপ গ্রহণ করি শীত নিবারণের জন্য, এবং সেই অবস্থায় আমরা অনেকেই মসজিদে চলে যাই, নামাজ আদায় করি। তো এ ব্যাপারে আমাদের কী করণীয় সেটাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যারাই রয়েছি আমাদের একদিন না একদিন ইন্তেকাল হয়েই যাবে, আমাদের আজ অথবা কাল, কেউ বাবার সামনে কেউ মায়ের সামনে, কারো বাবা আগে চলে যাবে কারো সন্তান আগে চলে যাবে, এটাই স্বাভাবিক, কারো স্ত্রী আগে চলে যাবে কারো স্বামী আগে চলে যাবে। তো নারী পুরুষের কাফনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তো সে সম্পর্কে জানবো। আমাদের শোয়েব ভাই আলহামদুলিল্লাহ আমাদের পুরো বাংলাদেশের কাফন দাফন মজলিসের উনি জিম্মাদার রয়েছেন, ওনার থেকে ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কিত কিছু মাদানী ফুল আমরা গ্রহণ করব, নারী পুরুষের কাফনের মধ্যে কী পার্থক্য রয়েছে। আচ্ছা, আমরা অনেকেই ভিতির নামাজ পড়ি, দোয়ায় কুনুত পড়তে আমরা ভুলে যাই, অনেক সময় রুকুতে চলে যাই, সিজদাতে চলে যাই, তো এ সময় আমাদের করণীয় কী রয়েছে? আজান চলাকালীন সময় ওয়াশরুমে যাওয়াটা আমাদের জন্য কীরকম? আরও অনেকগুলো ই রয়েছে, আমরা অনুষ্ঠানের সাথে থাকলে আশা করি ইনশাআল্লাহ তাআলা আমরা অনেক কিছু আজকের শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা আসি মনোয়ার ভাই, রিজিকের জন্য আজকের মানুষ, রিজিক অর্থাৎ আপনার খাবারের জন্য, দুমুঠো ভাত খাওয়ার জন্য, আপনার নিজের জন্য হোক, স্ত্রী সন্তানের জন্য হোক, মা বাবার জন্য হোক, সেজন্য মানুষ কিন্তু খুবই পরেশানি থাকে। আপনি দেখবেন 24 আওয়ার্সের মধ্যে মানুষ 12 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত কাজ করে, আবার অনেক সময় দেখা যায় ডে নাইট করে থাকে, ঘুমানোর কোনো সময় নেই, ডেও করলো নাইটও করলো, পরের দিন গিয়ে আরাম করলো, আবার ডিউটিতে আসতে হয়। তো এই যে একটা প্রেশান অবস্থায় থাকে, তো এই পেরেশানি দূর আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ রিজিকের পেরেশানিটা আমরা দূর কিভাবে করতে পারি?
বাস্তবের পক্ষে এটা তো একটা পেরেশানি, আল্লাহওয়ালা ব্যক্তিদেরও এই পেরেশানটা ছিল, তারা যে রিজিক কি খাবে এই টেনশন ছিল না, খাবারটা যাতে হালাল হয় সেই চিন্তা ছিল তাদের।
সুবহানাল্লাহ, খুব পয়েন্টেবল কথা।
জি,
হালাল খাবার,
হারাম লোকমা যদি পেটে থাকে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হবে না।
জি,
তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, তো এই ক্ষেত্রে তো এই জন্য রিজিকের টেনশন থাকা ভালো। কিন্তু এখন আমাদের যে অবস্থা সেই প্রেক্ষাপটে আমির আল সুন্নাত খুব সুন্দর মাদানীপুর দিয়েছেন যে আমাদের যে এখন রিজিকের পিছনে দৌড় ভাগ করার যে একটা প্রবণতা, এই ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা এবং অল্পের মধ্যে সন্তুষ্ট থাকা,
অল্পে তুষ্ট,
হ্যাঁ, তো এই বিষয়টা আমাদেরকে আমির আল সুন্নাত উদাহরণ দিয়েছেন যে আমাদের পাখি থেকে শিখতে হবে।
আচ্ছা,
তিনি খুব বুঝেছেন যে তিন শ্রেণীর প্রাণী আছে আল্লাহ তাআলা মাখলুকের মধ্যে,
যারা খাবার জমা করে,
জমা করে, আর বাকি যারা আছে তারা কিন্তু আল্লাহর উপর ভরসা করেই দিন রাত অতিবাহিত করে। পাখি সকালবেলা না খেয়ে বের হয়ে যায়, কোথায় খাবার আছে কি আছে ভরসা নেই, সে আল্লাহ তাআলার কিচির মিচির করতে করতে, আল্লাহ তাআলা জিকির করতে করতে সে বের হয়ে যায়।
জি,
কিন্তু দিন শেষে যখন ঘরে ফেরে তখন ঠিকই আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়, এবং সে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট ভরা অবস্থায় বাসায় ফিরে। শুধু এটা না, প্রাকৃতিকভাবে আমরা দেখেছি, দর্শকদের হয়তো দেখার সৌভাগ্য হবে, আমরা দেখেছি যে যদি কোনো পাখির বাসার মধ্যে বাচ্চা থাকে তো তারা নির্ধারিত সময়ে অন্তর অন্তর তারা বাইরে যায়, পোকামাকড় ধরে আনে, বাচ্চাদের খাওয়ায়, আবার বের হয়ে যায়।
আল্লাহ,
তো এইভাবে তারা সে কিন্তু এই পরিবারের ভরণ পোষণ পোষণের যে দায়িত্বটা সে আল্লাহর উপর ভরসা করা অবস্থায় সেটা কিন্তু ব্যবস্থাপনা চালিয়ে যায়,
চালিয়ে যাচ্ছে।
তো এখন আর দিন শেষে খাবার জমা করে না, আর এই যে বিষয়টা আমির আলে সুন্নাত বলেন যে আম্বিয়া আলিহিমুসালামের জেহেন মোবারক আল্লাহ তাআলার প্রতি এমন ছিল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলিহিমুসালামের বর্ণায় তিনি বলেছেন যে আগামীকালের জন্য খাবার জমা রাখতেন না, আজকে আমাকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছেন, কালকে আল্লাহ তাআলা করবেন, ভরসা এমন ছিল। আম্মা জানদের ঘটনা এমন আছে যে লক্ষ দিরহাম দিনার জমা হয়ে যেত, দিন শেষ হওয়ার আগেই সদকা করে,
সদকা করে,
এবং রোজা ছিলেন, রোজা থাকা অবস্থায় ইফতারের জন্য একটা দিরহাম বা দিনার রাখতেন না, সব সদকা করে দিতেন।
ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আসছে, রোজা ছিলেন,
জি,
দান করে দিতেন।
তো এভাবে তো সেই পবিত্র ঘর যাদের থেকে আমরা ইসলামের সেই মহান নিয়ামত আমরা
শুনেছি,
পেয়েছি, হ্যাঁ পেয়েছি, এবং সারা দুনিয়ার মধ্যে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে, তো তাদের বৈশিষ্ট্য এমন ছিল। তো এই জন্য আমাদের উচিত যে আমরা রিজিকের জন্য চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, সেই মাধ্যমটা বৈধ হতে হবে, রিজিকটা বৈধ হতে হবে, কিন্তু আমার প্রচেষ্টার উপর ভরসা নয় বরং আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
এখানে কিন্তু মনোয়ার ভাই কথা হচ্ছে গিয়ে আমরা কিন্তু খুব পরেশান অবস্থায় থাকি,
জি,
পরেশানগ্রস্ত থাকি, পরেশানি হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। আপনার আমরা দেখি যে মানুষ টেনশনে থাকে, এই কোম্পানির কখন পদ খালি হবে, আমি কখন অ্যাপ্লিকেশন করব, আপনার কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যদি আপনার 10টা পদ খালি থাকে ওখানে দেখা যায় যে লক্ষাধিক আপনার অ্যাপ্লিকেশন জমা হয়ে যায়, এই যে একটা চাহিদা আপনার এখানে কিন্তু একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে সবাই লেখাপড়া করে, লেখাপড়া করে কেউ নর্মাল উদ্যোক্তা হতে চায় না। আমি দর্শকের উদ্দেশ্যে বলছি এই কথাগুলো, আমাদের সমাজের মধ্যে অনেকেই মা বাবাও এরকম রয়েছেন যে যাদের সন্তান অনেক শিক্ষিত, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, কিন্তু এখন তাদের চাহিদা থাকে আমার সন্তান, আমার ছেলে অথবা যিনি গ্রাজুয়েশন করেছেন তারও একটা চাহিদা থাকে আমি একটা ভালো কোম্পানিতে জব করব, আমি ভালো একটা সরকারি চাকরি পাবো, ভালো একটা স্যালারি পাবো, এবং যাতে করে বুক ফুলিয়ে সমাজের মাঝে বলতে পারে তুমি কি করো, আমি অমুক কোম্পানিতে চাকরি করি, আমি আপনার ইসের সরকারি জব করছি, ঠিক না,
খলিফাতুল মুসলিমিন,
আমি একটু
শেষ করি
যে সরকারি জব করছি একটা বলতেও প্রাউড ফুল করে, মানে সমাজের মধ্যে বলতেও, কোথাও গেলে বন্ধু বান্ধবের মাঝে অথবা মানে কোথাও গেলে, অর্থাৎ নিজের ডিজিগনেশনটা অনেক উপরের দিকে তুলে ধরে যে আমি এটা করছি, ঠিক না। কিন্তু এখানে যদি নিজের উদ্যোক্তা, নিজের উদ্যোগী হয় যেটার ব্যাপারে আপনার হোক কম টাকা হোক কম, সাধারণ যদি কেউ ব্যবসা করে থাকে, যদিও এটা করতে হয়তো অনেকে লজ্জাবোধ হবে, ফর এক্সাম্পল কেউ হকারি করছেন, ঠিক না, হয়তো পুঁজি কম, পুঁজি কম, ডেইলি ইনকাম করছেন, কিন্তু অনেক কষ্টও করছেন, কিন্তু টাকাটা হালাল, হালাল পন্থা উপার্জন করছেন। হয়তো এর মধ্যে এই হকারের মধ্যে অনেক পাওয়া যাবে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, অনেক রিক্সাওয়ালা রয়েছেন গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। আমার বলার উদ্দেশ্য এটা নয় যে আমি আপনার প্রেশানগ্রস্ত এখন এই নিম্ন ই করতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে কেউ যদি হালাল রোজগারের জন্য, কেউ যদি হালাল রোজগারের জন্য, হালাল লোকমা খাওয়ার জন্য অপমানজনিত স্থানে চলে যায়, যেটা নিজের জন্য অপমানিত মনে হচ্ছে সেই জায়গায় চলে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে নিজের উদ্যোক্তা হওয়া, আমাদের সমাজের মধ্যে যদি আমরা নিজেরা উদ্যোক্তা হই, অল্প কিছু পুঁজি দিয়ে আমরা ব্যবসা শুরু করি অথবা কোনো একটা কাজ শুরু করি, আমাদের সমাজে দেখবেন গ্রাম অঞ্চলে এখন আপনার বদলি পাওয়া যাচ্ছে না, আপনার ক্ষেতের কাজ, যেগুলো কৃষির কাজ অথবা জমিনের কাজ অথবা কারো বাড়িতে কোনো কাজ বাস হয়, কোনো ই পাওয়া যাচ্ছে না। কেননা অনেক দেখবেন যে ছাত্র ভাইয়েরা বসা আছে অথবা শিক্ষিত পড়ালেখা এটারা বসে আছে, কোনো কাজ করবে না, মানে বাবার উপরে খাচ্ছে অথবা ঘরের মধ্যে বড় ভাই চাকরি করছে তার ওখানে খাচ্ছে, কিন্তু নিজে উদ্যোগ মানে উদ্যোগী হচ্ছেন না, নিজে কোনো কাজ করছেন না, নিজে আগ বাড়িয়ে যাচ্ছেন না যে আমি বসে আছি কি হচ্ছে, জমিতে কাজ করলে কি আমার মান সম্মান চলে যাবে নাকি, অথবা কারো ঘরে কাজ করলে কি মান সম্মান চলে। আগের দিনে কিন্তু এটা ছিল না, আগের দিনে দেখবেন ছাত্র অবস্থায় অথবা এই অবস্থাতেও অনেকে কাজকর্ম করতেন, নিজের খরচ চালাতেন, নিজের খরচ পরিবার থেকে নিতেন না, নিজেরটা নিজেই চালাতেন, এই ধরনের যে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমটা কিন্তু এখন উঠে যাচ্ছে। দেখবেন যে চায়ের দোকানে বসে অযথা গল্প গুজব হচ্ছে, অযথা কথাবার্তা হচ্ছে, তো অযথা টেলিভিশন দেখা হচ্ছে, অযথা কাজের মধ্যে লিপ্ত রয়েছে, আড্ডার মধ্যে মানে জমে আছে, কিন্তু নিজে এই সময়টাকে ইউটিলাইজ করবে না, কাজ করবে না, অর্থাৎ নিজেকেই নিজে বোরিং করে রাখছে। এবং সে উচ্চ বিলাসী, অর্থাৎ আমি একটা ভালো জব করব, চাকরি করব, এই করব, সেই করব, এজন্য সে মানে আশা জমিয়ে আছে আর প্রেশান হচ্ছে আমি কি করব না করব।
এখানে কিন্তু এই দুইটা কারণে, একটা হলো যে মানুষের দীর্ঘ আশা, এই জিনিসটা মানুষকে কি করে যে সময় অতিবাহিত মানে হয়ে যাওয়ার ক্ষেত্রে এটা খুব ভূমিকা পালন করে। দীর্ঘ একটা বড় আশা যে আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বা আমি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি বা আমি বিদেশ যাব, তো আমি এখান দেশের মধ্যে ছোটখাটো কাজ কেন করব, এই একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো যে এখানে শিক্ষা রিজিকের ক্ষেত্রে যে উপার্জনের যে পন্থা, এই ক্ষেত্রে আমরা এমন কাউকে ফলো করি যারা কিন্তু দীর্ঘ সাধনার পর একটা স্তরে গিয়ে পৌঁছেছে, কিন্তু আমরা যদি আমাদের পবিত্র আত্মার অধিকারে যারা আছেন আর যাদেরকেই আমাদের ইসলামিক এই কালচারের মধ্যে বা ইসলাম ধর্মের মধ্যে মানব জাতির জন্যই সর্বশ্রেষ্ঠ আদর্শ মানা হয়, তারা আম্বিয়া আলাইহিমুসসালাম, তাদের জীবনে যদি আমরা দেখি যে অনেক আম্বিয়া আলাইহিমুসসালাম
আল্লাহ
যে এই ছাগল
চলিয়েছেন,
এই
চাকরি বানিয়েছেন,
জি এটা রিজিকের হালাল
মানে পেশাটাকে, সেলাই কাজ করেছেন,
জি তো এই কাজগুলো করে, এই কাজগুলো করে রিজিকের ব্যবস্থা করেছেন। তো এই যে বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আজকে এই কাজগুলো যদি কে করতে যায় তো তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। আরেকটা বিষয় হলো যারা বুদ্ধিমান তারা কিন্তু এই রিজিকের ব্যবস্থাটা এইভাবে করে যে মৌলিক যে চাহিদা আছে এটা কিন্তু আপনার কখনো কমবে না, নিত্য প্রয়োজনে অনেক জিনিস আছে। অনেকে ব্যবসা করে, এমন কিছু ব্যবসার মধ্যে নেমে যায় যেই ব্যবসার মধ্যে শেষে দেখা যায় ব্যাংকের ব্যাংক থেকে লোন টোন ইত্যাদি এমনভাবে ফেসে যায় সে বের হয়ে আসতে পারে,
প্রেশানগ্রস্ত বেশি হয়।
অথচ যদি নিত্য প্রয়োজনে এমন জিনিস আছে যেগুলো মানুষ চলবেই, এভাবে যদি আরম্ভ করে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবে। এখানে বিষয়টা হলো আরেকটা বিষয় যে আমাদের এই জায়গার মধ্যে বিশ্বাসটা কম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার একটি ভাতের ভাতকেও বা একটা চালকে যদি আমার জন্য রিজিক রাখে, সেটার অর্ধেকও বাকি থাকা অবস্থায় আমি মৃত্যুবরণ করবো না। একটা রুটির টুকরো যদি থাকে সেটা খাবার পরে আমার মৃত্যু হবে। আর আমির আলাইহিস সালাম খুব চমৎকার বলেছেন, এটা দর্শকদের মধ্যে অনেকে জানে, যে জিনিসটা আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতে নিয়ে নিয়েছেন, যে আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়বস্তু আছে না যে আল্লাহ তাআলা উত্তম রিজিকদাতা,
সুবহানাল্লাহ,
তো আল্লাহ তাআলা উত্তম রিজিকদাতা, জি এই যে আল্লাহ তাআলা উত্তম রিজিকদাতা, তো তিনি তার জিম্মাদারিতে নিয়ে নিয়েছেন, তো যেটা জিম্মাদারিতে নিয়েছে সেটার জন্য আমরা দিন রাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, অথচ আল্লাহ তাআলা আমলের বিনিময়ে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা মাগফিরাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন, কুল সিরাত কবর হাসর থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবেন, পরিশেষে তার বন্ধুর সাথে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে বা জান্নাতের মধ্যে আমাদেরকে দান করবেন, সেটার জন্য আমাদেরকে কর্ম করার জন্য ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এই বিষয়টার ক্ষেত্রে আমরা উদাসীন হয়ে যাই যে এটা দেখা যাবে। আর যেই জিনিসটা জিম্মাদারে আল্লাহ নিয়েছেন সেটা, এটা বিষয়টা এমন হলো যে ড্রাইভ আমরা বাসে উঠলাম, এখন আমার দায়িত্ব প্যাসেঞ্জার হিসেবে বসে থাকা, না আমার ড্রাইভারের প্রতি ভরসা হচ্ছে না, আমি গিয়ে কী করলাম ওটা নাড়াচাড়া শুরু করে দিলাম, ঠিক আছে, তো এটা বিবেকবান ব্যক্তি কী বলবে, পাগল হয়ে গেছে, একে ধরে নিয়ে বসাবে, আবার তার যদি উত্তেজনা এসে পড়ে আয় ওটা নিয়ে নাড়াচাড়া। তো এই ব্যক্তিকে যেমন মানুষ খারাপ করবে, ঠিক আছে, যে খারাপ বলবে সেই ব্যক্তি ওই খারাপ কাজের মধ্যে জড়িত, সে আল্লাহর উপর ভরসা না করে বেহুদা টেনশনের মধ্যে পড়ে আছে। হ্যাঁ, চিন্তা করতে হবে, চিন্তা করাটাও ইবাদত, রিজিকের রিজকে হালালের জন্য। একটি ঘটনা মনে পড়েছে, সাইয়েদুনা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলা যাচ্ছিলেন, তো এমন সময় এক ব্যক্তিকে খুব চিন্তিত দেখলেন।
জি,
তো চিন্তিত দেখার পরে দর্শকদের উদ্দেশ্যে বলি, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলা অনেক বড় বাদশাহ ছিলেন, তিনি পরবর্তীতে বাদশাহী ছেড়ে দিয়ে বাস আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে এমনভাবে লেগে গেলেন যে আল্লাহ তাআলা তার সীমিত বাদশাহী ছাড়ার কারণে আল্লাহ তাআলা বিশাল এক বাদশাহী দান করলেন। কেমন বাদশাহী, যে তার বিষয়ে একটি ঘটনা কথিত আছে যে একবার নদীর তীরে সে বস্ত্র আবৃত হয়ে বসে আছেন চাদর মুড়ি দিয়ে।
জি,
তো একজন দেখে চিনে ফেললো যে হে ইব্রাহিম বিন আদম, তুমি এত বড় বাদশাহী ছেড়ে কী লাভ হলো, কী পেলে? তখন তিনি তার চাদর শিলাচ্ছিলেন, তখন সে তার সুইটা যেছে এটা পানির মধ্যে নিক্ষেপ করলেন। পানির মধ্যে নিক্ষেপ করার পরে কিছুক্ষণ পরে দেখলো অনেক মাছ ভেসে উঠলো, বিভিন্ন সুই নিয়ে বড় বড় ছোট ছোট ইত্যাদি। তখন তিনি বললেন যে এগুলো আমার না, আমার যে সুইটা সেটা এনে দাও। তখন ছোট্ট একটা মাছ মুখে করে তার সুইটাকে পানি থেকে উঠিয়ে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলার কাছে আনলেন। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলেন, বলো কোন বাদশাহী উত্তম?
আল্লাহ।
তো এই হলো আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। তো সেই ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলা একবার যাচ্ছিলেন, তো এমন সময় দেখলেন এক ব্যক্তিকে খুব পেরেশান, তো তাকে সালাম দিয়ে যখন কথা বলতে চাইলেন, তো ওই ব্যক্তি একটু মানে রাগ হয়ে কটাক্ষমূলক বা বললেন যে তোমার টেনশন কি, তুমি বুঝবা কি আমার কি চিন্তা? তো বললো, তারপরও ভাই বলেন না। তো বললো যে আমার সংসারের কিভাবে ভরণ পোষণ করবো, ফ্যামিলি কি করব, কোথা থেকে আমার ইনকাম করবো হালাল, আমি এই চিন্তার মধ্যে মশগুল আছি। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলা বললেন যে আমার জীবনের সমস্ত নেকি তুমি নিয়ে নাও, তোমার এই যে হালাল রুজির চিন্তাটা এটা নেকিটা আমাকে দিয়ে দাও। তো এই ঘটনা থেকে এটাও বোঝা যায় হালাল রুজির জন্য অপমানজনক জায়গা যাওয়া বা চেষ্টা করা সেটা অনেক বড় একটা ইবাদত, এবং কিতাবে বর্ণিত আছে যে হজ উমরা অনেক বড় বড় ইবাদত করেও মানুষের এমন কিছু গুণা আছে যেটা নিশ্চিন্ন হয় না, কিন্তু হালাল রুজির জন্য বান্দা যখনই কদম বাড়ায় আল্লাহ সেই চেষ্টা এবং পরিশ্রম পারিবারিক ভরণ পোষণের চেষ্টা করে সেই কাজের বরকতে আল্লাহ তাবারক তাআলা তার সেই গুণাকে ক্ষমা করে দেন। তো এই জন্য যে বিষয়টা আমরা চিন্তিত হব না, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা চালিয়ে যাব। আর মনে রাখতে হবে আমরা যত চেষ্টা চালিয়ে যাই রিজিক আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন আমরা পাবো, আর এটা আল্লাহ তাআলা আমাদের চাপিয়ে দেয়নি। মাযাল্লা অনেকে বলে যে বাস আল্লাহ তাআলা এই করছে, তো আমাদের দেখা যায় সামান্য কথার কারণে কুফরি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তা আল্লাহ তাআলা কখনো আমাদের উপর কখনো অকল্যাণ চাপিয়ে দেয়নি, বরং আমরা যেটা করার ছিলাম আল্লাহ তাআলা সেটা আমাদের ভাগ্যে লিখে রেখেছে।
চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া তো আর আপনার ই হবে না, চেষ্টা তো আমাদের করতেই হবে। পাশাপাশি যে মাদানী ফুলগুলো দেয়া হয়েছে আমরা এর উপর অবশ্যই আমল করব, এবং নিজেরা আমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বাড়িতে বসে আছি লকডাউনের কারণে স্কুল কলেজ নেই, তারাও নিজেরা চেষ্টা করি নিজ এলাকার মধ্যে বসে নিজের জায়গায় থেকে আমরা কিছু না কিছু করার চেষ্টা করি, কিছু একটা করার চেষ্টা করি এবং কিছু ইনকামের সোর্স বানিয়ে ফেলি। অনেকে শুধু শুধু আরে এই কাজ করলে আমার ফ্যামিলির মান সম্মান যাবে, তো আমার বাবার মান সম্মান যাবে, হালাল কাজ হলে অথবা হারাম কাজ না কাজ হলে এই কাজ করাতে ইতস্তবুত হওয়া উচিত না, কাজটা করা উচিত। এবং নিজের থেকেই যদি আমরা উদ্যোক্তা হয়ে যাই তাহলে দেখা যাবে যে আমাদের সমাজের অনেকগুলো প্রেশার ইনশাল্লাহ তাআলা দূর হয়ে যাবে। এবং অধিক আশা বলা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে আমরা ছোটদেরকে দেখি, আমার চেয়ে যারা ছোট আমাদের নিম্ন যারা রয়েছে তাদেরকে দেখি, এবং দিনই ক্ষেত্রে আমরা আমার চেয়ে যারা উপরস্থ রয়েছে তাদেরকে দেখি, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের সমাজের মধ্যে আমরা পরেশান হয়ে যাই যখন সমাজে কোনো কিছু দাম বেড়ে যায়। এর কিছুদিন পূর্বে পেঁয়াজের দাম বেড়ে গেল, পরেশানগ্রস্ত সবাই, মানে আপনার এত এত পেঁয়াজ কিনে ঘরে জমা করছে। আরে ভাই, ইসলামের একটা মূল নীতি হচ্ছে যখন যে জিনিসের দাম বেড়ে যায় সেই জিনিস কেনা ছেড়ে দাও, যতটুকু মনে যতটুকু দরকার ততটুকু মানে কিনতে হবে। আর আমরা কি করি, যখন শুনি দাম বেড়ে যাচ্ছে, গুজব উঠেছে লবণের দাম, লবণ অথচ আমাদের বাংলাদেশে উৎপাদন হয়, লবণের দাম বেড়ে যাচ্ছে, মানে যত যা রয়েছে সব কিনে ঘরের মধ্যে নিয়ে আসা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যখন কোনো দাম বেড়ে যায় আপনি কেনাই ছেড়ে দিন, দেখবেন এটা হচ্ছে আমাদের ঘরে যারা মহিলারা রয়েছে তারা করতে পারে, তারা চাপ দেয় তাদের কর্তাদের যে আরে দাম বেড়ে গেছে এটা করো সেটা করো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা, কোরআনে পাকের মধ্যে এসেছে, আপনি আমি উপার্জন করে উত্তম রিজিক কি হতে পারে সেটা আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম রিজিক দান করবেন, আমি দুনিয়াবি পরেশানগ্রস্ত না হয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং মানে কাজ করার জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ চাইতে এর মধ্যে বারাকাত অর্জিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আরেকটি টপিকের দিকে যাব, তা হচ্ছে গিয়ে বিভিন্ন ঘরের মধ্যে গত পর্বগুলোতে আলোচনা করেছিলাম, আবার গত মাদানী মুজাকারের মধ্যে আমরা সুন্নাতে এই টপিকটি নিয়ে এসেছেন। হয়তো আমাদের সমাজের মধ্যে এই কাজগুলো বেশি হচ্ছে, যার কারণে বেশি আলোচনা হচ্ছে, তা হচ্ছে দেখবেন ঘরের মধ্যে প্রাণীর ছবি, বিভিন্ন শোপিস এর মধ্যে হরিণের ছবি থাকে, উটের ছবি থাকে, ঘোড়ার ছবি থাকে, এই এক্ষেত্রে কি করণীয় আমাদের?
এটা তো ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে নিষেধ, আমিরুল সুন্নাহ বলেছেন এটা, আর ইসলামের মধ্যে রয়েছে এটা সম্পূর্ণ প্রাণী এবং এগুলো মূর্তির সদৃশ প্রাণীর, এগুলো তো এগুলো ঘরে রাখলে আল্লাহ তাআলার রহমত বরকত থেকে আমরা বঞ্চিত হব। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এগুলি মানে বেশি আলোচিত একটা বিষয়, তো এক্ষেত্রে অনেকে যুক্তিতর্ক অনেক কিছু দেখায়। তো মূলত আমার একটা বিষয় দর্শকদের সাথে শেয়ার করবো যে এতে আমার লাভটা কি, যে একটু সৌন্দর্য বৃদ্ধি, তো সৌন্দর্য কি আল্লাহ তাআলার কাবা ঘর লাগালে হয় না, আর যদি প্রাকৃতিক দৃশ্য রাখি হয় না, আর ফুল দিয়ে যদি সাজায় তখন কি হয় না, ফুলের থেকে সৌন্দর্য কিসে বৃদ্ধি করতে পারে? তো এভাবে যদি আমরা করি, কিন্তু প্রাণীর ছবি দেখা যায় সিংহলা হরিণ ইত্যাদি দেখতে তো সুন্দর, সেটা বাস্তবে সুন্দর। আপনি যদি জীবিত একটা হরিণ রাখেন সেখানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, আপনি যদি ঘরের মধ্যে বিড়াল পোষেন সেখানে প্রবলেম নেই। তো ইসলাম আপনার যদি হরিণের প্রতি এত মায়াত লাগে বা এত হয় বাচ্চাদের খুশি করার জন্য, আপনি জীবিত একটা হরিণ আন পালেন, খাওয়ান, সাপ পাবেন, আপনার বাচ্চারা খুশি হবে, আপনার বিড়ালের ছবি ঝুলিয়ে রাখতে পারবেন না, কিন্তু বিড়াল আনেন পালেন, 100 বিড়াল পালেন, 112টা পালেন, সমস্যা কি? হ্যাঁ, তাদেরকে ই করবেন, আবু সাইদুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের সাথে সেই বিড়ালের মহাব্বতটা যেমন জড়িয়ে আছে,
আবু হুরায়রা,
জি। তো এখন এই যে বিষয়গুলো আছে সেটা করেন, হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে দেখতে হবে প্রতিবেশী যাতে কষ্ট না হয়, কারণ আপনি 100 বিড়াল পাললেন আর প্রতিবেশীর বাসা থেকে হ্যাঁ তাদেরকে উৎপাত করছে, তো সেটাও হবে না। এক বুজুর্গ রহমতুল্লাহ কথা আমার মনে পড়ে গেল, তিনি কি করলেন, অনেক মানে ইঁদুর তার বাসার মধ্যে,
আচ্ছা,
তো ইঁদুর সে এগুলো তাড়াচ্ছেন না, কেউ পরামর্শ দিচ্ছে যে আপনি বিড়াল কিনেন, কারণ বিড়াল যেখানে থাকে ইঁদুর থাকে না,
থাকে না।
তখন সে চিন্তা ভাবনা করে বলল যে আমি কিভাবে বিড়াল কিনবো, আমার এখানে যদি বিড়াল কিনি তাহলে এই ইঁদুরগুলো আমার প্রতিবেশী ঘরে আমার মুসলমান ভাইদের গিয়ে কষ্ট,
আল্লাহু আকবার,
তা আমি সেটা সহ্য করতে পারবো না। ইঁদুরের মায়া না, মায়া কি ইসলামী ভাইদের, মুসলমানের,
মুসলমান
আমার কারণে এইভাবে সে কি হবে, ইঁদুর চলে যাবে অন্য আমার মুসলমান ভাইয়ের ঘরে,
কষ্ট পাবে,
সেখানে গিয়ে কষ্ট দেবে, তা আমি এটা সহ্য করতে পারবো না। তো এই ছিল আমাদের পূর্বের মুসলমানদের চিন্তাধারা, আর এখন আমাদের চিন্তাধারা এটা আকাশ পাতাল। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের প্রাণীর ছবি থেকে, প্রাণীর ছবির সাথে যে মহাব্বত সেটা আল্লাহ তাআলা দূর করে দেয়, এবং ইসলামের মধ্যে আমরা যখনই জানবো যে একটা কাজ নিষিদ্ধ সেটা ওই মুহূর্তে বন্ধ করে দিয়ে তওবা করে দিয়ে, এবং সেই কাজটা যদি ঘর থেকে বের করে দিতে হয় বের করে দিব, আর সেই কাজটাতে ক্ষতিপূরণ আদায় করতে হয় আদায় করে দিব, কারণ মৃত্যু কখন আসে বলা যায় না, তওবার মুহূর্ত ওই সময় যখন বান্দা জানে যে এটা গুনাহ।
এই জন্য মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় কেন কি জন্য লজিক খুঁজতে থাকি আমরা, যুক্তি তর্কর মধ্যে আমরা পড়ে যাই। ইসলামিক নিয়ম কানুন যেটা রয়েছে তার মধ্যে আমরা যুক্তি খুঁজবো না, কেন খুঁজবো না, আমরা সেই কাজটা মধ্যে লাভবাহিক বলবো ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এর মধ্যেই বারাকাত হবে। কিছু কল আমাদের সাথে রয়েছে, আমরা কল নিয়ে নিয়ে এরপর ইনশাআল্লাহ সোহেবের কাছে আসবো, কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে।
আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ আব্দুল আওয়াল। আমি মাদানী চ্যানেল যেদিন থেকে হয়েছে, আমি সেদিন থেকে আমার স্ত্রী আর আমি আমি এটা নিয়ে সবসময় বসে থাকি, এটাই দেখি, এটার থেকে আমি অনেক কিছু শিক্ষা লাভ করি।
আল্লাহ যেন সারা জীবন যতদিন যেন আমার কথা রাখে ততদিন আল্লাহ যেন এই চ্যানেলটা ভালো রাখে, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমার বাড়ি বরিশাল। আমি আজকে অনুষ্ঠানে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত ওয়ালা, রিয়াজত ওয়ালা, নেকি ওয়ালা, আফিয়াত ওয়ালা, দীর্ঘ জিন্দেগী নসিব করুন।
আমিন।
আপনাকে ইসলামের দায়ী হিসাবে কবুল করুন, আলিম বা আমল আলিম দিন বানাক, দোয়া করি ইয়াসিন ভাই। আল্লাহ তাআলা খুব খুব বরকত নসিব করুন, আমিন। সবে আজকের কি কালাম শোনাবেন আমাদেরকে?
সুন্নি আলা রাসূলিনা, সুন্নি আলা হাবিবিনা, সুন্নি আলা মুহাম্মাদিন, সুন্নি আলা শাফিইনা, সুন্নি আলা করিমিনা, সুন্নি আলা মুহাম্মাদিন। আমারি মনের এই ভাষণা, আমারি মনের এই ভাষণা, শুধু দেখব মদিনা, আমারি মনের এই ভাষণা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো মদিনায় মোরে, গিয়ে সে হৃদয় ব্যথা, গিয়ে সে হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে আমারি মনে রে ভাষণা, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, চোখের দ্বারায় বইবে নদী আকা, চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ পারে, আমারি মনের এই ভাষণা, আকা আমারি শোধো দেখে বো মদিনা গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে মরণ যেন হয় গো আমার সবুজ গুম্বজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গুম্বজের নিচে আপা মরণ যেন শব্দীর শব্বর ফাতেমা হে দর মদিনে মে মদিনে জানে ওয়ালো যাও যাও ফি আমানিল্লাহ কভি তো আপনা ভি লগ জায়েগা বিস্তর মদিনে মে মরণ জেনো হাই গো সবুজ গুম্বজের নিচে ঘুরবো কত ধরে ধরে শাহি সে দর পর ছেড়ে ঘুরবো কত ধরে ধরে শাহি সে দরে পর ছেড়ে আমারি মনে হে ভাষণা শোধো দেখে বো মদিনা কাফেলা মুদের যাবে জান্নাতে জুলুসের সাথে কাফেলা মুদের যাবে জান্নাতে বড় জুলুসের সাথে ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে পড়ে বেশারা চারি দিকে আমারি মনে এ ভাষণা হাশরের মাঠে নিজেকে আমি রাখবো কিভাবে রে ধরে হাশর মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে এসো কাছে আত্মারে এসো এসো কাছে আত্মারে এসো তাকবেন যখন দয়া করে আমারি মনে এ ভাষণা শোধো দেখে বো মদিনা আমারি মনে রে এই ভাষণা।
صلوا على الحبيب
محمد صلى الله عليه وسلم. আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আফিয়াতের সাথে মিঠা মদিনা জিয়ারত নসিব করুন,
আমিন।
জান্নাতুল বাকী জান্নাতুল ফেরদাউস নসিব করুন,
আমিন।
শীতকাল চলছে, বিভিন্ন জায়গায় আপনার তাপমাত্রা কম হতে চলছে, শৈত্য প্রবাহের আভাস পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় আগুন পোহানোর একটা অভ্যাস, আগুন জ্বালিয়ে সেখান থেকে তাপ সংগ্রহ করা, শীত যাতে করে একটু কমে যায়।
এটা গ্রামের মধ্যে অনেক সময় দেখা যায়,
শহরেও বিভিন্ন জায়গায় দেখা যায়,
এখন রোডে ইত্যাদির মধ্যে বা শ্রমিক কর্মচারীদের যেখানে বিশেষ করে অনেক জায়গায় কাজের কন্ট্রাক্ট নেওয়া হয়, এমন কিছু জায়গা আছে যেখানে একত্রিত হয়, ওসব জায়গার মধ্যে ইত্যাদির মধ্যে দেখা যায়। তো এখানে দেখতে হবে যে আগুনের ব্যবস্থাটা কীভাবে,
আপনার এখানে কিন্তু একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি, ওখানে কিন্তু ধোঁয়াও আসে, শুধু তাপ না, তাপের সাথে ধোঁয়াও আসে, আর ধোঁয়াগুলো নিজের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, জামা কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, পরের প্রতি দেখা যায় যে আপনার এই ধোঁয়ার গন্ধ বের হচ্ছে।
আমি সেটাই বলছি যে এখানে আমিরুল সুন্নাত এই প্রেক্ষাপটে খুব সুন্দর মাদানে ফুল দিয়েছেন যে এখানে ধোঁয়া দেখা যায় অনেক সময় কেরোসিন তেল বা পেট্রোলিয়াম জাতীয় জিনিস দিয়ে ই করা হয়, আগুন জ্বালানো হয়, তো সেক্ষেত্রে ধোঁয়াটা অনেক সময় দেখা যায় শরীরে আসে, তো পোশাকের মধ্যে দুর্গন্ধ লেগে থাকে। তো যদি আসলেই বাস্তবিক পক্ষে নিজেরটা নিজে বোঝা যায় না, অন্যের মাধ্যমে যে সচেতন মুসলমান যার বোধ শক্তি আছে তাকে দিয়ে পরীক্ষা করানো বা নিজেই ই করতে পারে, এরকম যদি কখনো দুর্গন্ধ সৃষ্টি হয় যে পোশাকের মধ্যে হতে পারে, আর নামাজের ওয়াক্ত থাকে, নামাজ পড়তে যেতে হয়, তখন এটা শরীরে হোক, শরীরে হলে তো তাকে পবিত্রতা অর্জন করে যাওয়া উচিত, আর এই ধরনের যদি দুর্গন্ধ আসলে থাকে তাহলে এই পোশাক পরে মসজিদে যাওয়া নিষেধ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে কিছু ইলেকট্রিক চুলার মাধ্যমে হোক বা অন্যান্য মাধ্যমে এইভাবে যদি তাপ নেওয়া হয় আর সেটা যদি কোনো দুর্গন্ধের কারণ না হয়, তো সেটা নেওয়া যেতে পারে নিজের নিরাপত্তা বজায় রেখে।
মাশাআল্লাহ, এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যেহেতু দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া নিষেধ রয়েছে, হারাম রয়েছে, এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো। অনেকে অনেক বৃদ্ধ বাবাজিরা এই কাজগুলো বেশিরভাগ করে থাকে, অথবা মানে ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় যদি চুলো রয়েছে, চুলা লাকড়ি দিয়ে যারা রান্না করে সেখানেও এই জিনিসগুলো হয়ে থাকে। তো এই জিনিসটা লক্ষ্য রাখবো আমরা, আমরা নিজের শরীরের যে পোশাক পরিচ্ছদগুলো রয়েছে এগুলো চেঞ্জ করে তারপর মসজিদে যাওয়ার চেষ্টা করবো। ঘরে বসে নামাজ আদায় করলেও আপনি দুর্গন্ধযুক্ত জামা কাপড় নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, তখন ফেরেশতারা কাছে তো আসবে না, সেক্ষেত্রে এই কাজগুলো আমাদের তারা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং লক্ষ্য রাখতে হবে, অনেক সময় দেখা যায় যে আগুন তো ধরিয়ে দিয়েছেন কিন্তু আগুনটা নিভানোর কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, বাতাসের মাধ্যমে আস্তে আস্তে করে অন্য জায়গায় চলে যায়, এবং এর দরুন অনেক সময় অনেক জায়গায় আগুন লেগে যায়, বিভিন্ন বস্তির মধ্যে আগুন লেগে যায়, বিভিন্ন ঘরের মধ্যে আগুন লেগে যায়, কেউ হয়তো আপনার ই দিয়েছে, বেড়া দিয়েছে, সেখানে আগুন লেগে যায়। তো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার অনেকের আপনার গ্রামের অঞ্চলে দেখবেন যে খড়কুটো থাকে, এই খড়কুটোর মধ্যে আগুন ধরিয়ে দেয়, অনেকে ইচ্ছাকৃতভাবে ধরিয়ে দেয়। এই কাজগুলো করা থেকে আমাদের বিরত থাকা উচিত। এবং আগুন যদি ধরাতেই হয় তাহলে, আগুন পোহাতেই যদি হয় তাহলে সাবধানতার সাথে কাজটি করতে হবে যাতে অন্যের ক্ষতি না হয়, সামাজিকভাবে ও ক্ষতি যাতে না হয়, আপনি অথবা মুষ্টি কয়েক মানুষ থেকে ফায়দা নিল সীমিত সময়ের জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, সেই জিনিসটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাআলা। নারী পুরুষের কাফনের মধ্যে ব্যবধানের ব্যাপারে আমির সুন্নাত বলেছিলেন, তো সে ব্যাপারে আপনার কি করা যায়?
নারী পুরুষের তো বিশেষ যে পার্থক্য যে এমনিতে এখানে তিনটা কাপড় থাকে পুরুষদের জন্য আর নারীদের জন্য পাঁচটা, ওড়না এটা একটু বেশি থাকে, সিনাবান্ধ,
লিফাফা, ইজার, কামিজ, এই তিনটা পুরুষের জন্য সুন্নাত। আর মহিলাদের ক্ষেত্রে এছাড়া দুটো বিষয় বেশি এসেছে, মধ্যে হচ্ছে এই তিনটা সহকারে সিনাবান্ধ, ওড়না, এই দুটো বেশি, যে যে এগুলো হচ্ছে পুরুষদের এবং সিনাবান্ধের।
মাশাআল্লাহ, এই কাফনের ক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, সুন্নাতের দিকে খেয়াল রাখবো। আর ওসব দেখা যায় কাফনের ক্ষেত্রে আমরা কাউকে পাঠিয়ে দিল, মাফ নিল না, শর্ট হয়ে যায়, বড় হলে তো কাটা যায় অথবা এই অমত অবস্থায় দেয়া যায়, শর্ট হয়ে গেলে খুব কষ্টসাধ্য হয়, যেন দেখা যায় তো মাথা বের হয়ে থাকে অথবা পা বের হয়ে থাকে একটা।
এর মধ্যে অনেক মানুষ মৃত্যুর পূর্বে ওসিয়ত করা যায় বা হজ করতে গিয়ে ওমরা করতে গিয়ে যেটা
কাপড় নিয়ে আসে
ইহরামের থাকে, ইহরামের কত ওসিয়ত করা যায় যে আমাকে এটা কাফন দেওয়া হোক। তো এরকম ক্ষেত্রে আমি এরকম ফেস করেছি আমি যখন গিয়েছিলাম, কিন্তু হয় কি ওই মানুষ ওনার শারীরিক যে গঠন ওটার মধ্যে দিয়ে ওনার পুরো শরীর এটা দিয়ে ঢাকছে না, তারপর যেটা হাইট আছে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এরকমের মধ্যে দেখা যায়। তো এই জন্য আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে যে কাফন এটা এমন একটা বিষয়, এটা আমরা জীবিত অবস্থায় তো নিজের সতরের দিকে নিজে সতর্ক থাকি, নিজে দেখে নিই বা আমি নিজেকে নিজে হেদায়াত করি, কিন্তু যখন আমার রু বের হয়ে যায় তখন অন্য মুসলমানের উপর কর্তব্য হয়ে যায় যে তার সতর যেন কোনোভাবে কোনো অপর মুসলমান না দেখে। তো এখন উনি যে ওসিয়ত করে গেছেন এটা আলাদা বিষয়, কিন্তু ওইটা দিয়ে ওনার সতর এবং ওনার শরীর আবার অনেক সময় খুব টাইট করে লাগানো হয় যার কারণে
মাইয়াতের
কষ্ট হয়। তো মাইয়াতের রু বের হওয়ার পর তার মেহসুস যে অনুভব যে শক্তিটা দ্বিগুণ হয়ে যায়, অনেক কষ্ট হয় তার। তো ওই জন্য আমাদের এটা দেখে ওনার অবস্থা দেখে ওনার শরীর দেখে ওরকম কাফনের গুলা, যেমন লিফাফা যেটা প্রথম হচ্ছে লিফাফা বড় চাদর যেটাকে বলা হয়, সেটা মাইয়াতের মাথার উপর থেকে এত বড়, পায়ের নিচ থেকে এত বড়, যেটার মধ্যে মাথার উপর থেকে এত বড়, পায়ের নিচ থেকে এত বড়, যাতে মাইয়াতকে সেখানে রেখে দুইটা দুদিক দিয়ে ভালো করে ঢাকার পর তাকে মোড়ানো যায়। আর এরপর হচ্ছে ইজার, এটা মাথা থেকে পা পর্যন্ত মাইয়াতের, যাতে তার পুরো শরীর কি করা হয় প্রথমে
ঢাকা যায়
পর্দার উপর পর্দা।
আচ্ছা,
এর পর হচ্ছে মানে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কামিজ কুর্তা,
এটা ওই যে আপনার এ থেকে অর্ধগোছা পর্যন্ত
আমাদের যেটা মাদানী লিবাস আমাদের বাবা দিয়েছেন গলা থেকে নিয়ে অর্ধগোছা পর্যন্ত। তো এখানে গলা কাটারও সিস্টেম যে স্নায়ুবন্ধের ক্ষেত্রে তাদের আমাদের ক্ষেত্রে গরদানের দিক দিয়ে পুরুষদের আর স্নায়ুবন্ধের ক্ষেত্রে সিনার দিক দিয়ে, কারণ তাদের সিনাবন্ধটা যখন দেওয়া হয় তখন এটা আর দেখা যায় না, কিন্তু এই জিনিসটা দেখা যাওয়ার আশঙ্কা থাকে। ওই জন্য স্নায়ুবন্ধের ক্ষেত্রে যখন গলা কাটা হয় তখন সিনার দিক থেকে, আর স্নায়ু ভাইদের ক্ষেত্রে কাদের দিক থেকে।
অনেক মানে লম্বা টপিক সোহেব ভাইয়ের কথা থেকে বুঝতে, আমি এখানে এখানে একটা জিনিস আমি অ্যাড করে দিব, যদি কেউ আপনার ওই যে বললেন না হজ থেকে আসলে ইহরামের কাপড়টা যদি কাফন হয়ে যায় ওসিয়াত করে নেয়, তো এরকম ওসিয়াত করে নিলে তো আমরা যারা বেঁচে থাকবো আল্লাহ তাআলা যাতে কি হায়াতে থাকবেন তাদের ফরদান অলাদ ফরদান যারা থাকবেন ওয়ারিস যারা থাকবেন তাদের, তারা কিন্তু এই কাজটা করতে পারে সোহেব ভাই, যে এর সাথে কাপড় সেলাই করে
ওনার ওসিয়াত মোতাবেক ওখান থেকে
ওটাও থাকুক
একটা কাপড় দিয়ে
এবং সেলাই করে
আরেকটা অন্য কাপড় দিয়ে যেটা দিয়ে পুরা হয়ে যায়
সেলাই করে নেয়, এটা এটা সমীচীন হবে। আর দ্বিতীয়ত আমি দর্শকদেরকে বলবো যে আমাদের দাওয়াত ইসলামীর একটা বিভাগ ডিপার্টমেন্ট হচ্ছে আপনার এই কাফন দাফন মজলিস, এই কাফন দাফন মজলিসের আওতায় আমাদের আলহামদুলিল্লাহ বিভিন্ন করোনাকালীন সময়েও আপনার যারা করোনার কালীন অবস্থাতে যারা ইন্তেকাল করেছেন তাদের কাফন দাফনের ব্যবস্থা করা দাওয়াত ইসলামীর করেছে আলহামদুলিল্লাহ। এছাড়াও বিভিন্ন জায়গায় যারা ইন্তেকাল করেন এবং সংবাদ যদি আমাদের এই বিভাগের কাছে পৌঁছে যায় তাহলে ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি তাদের কাফন দাফন সুন্নাত মোতাবেক পরিচালনা করা, কেননা আমাদের সমাজের মধ্যে আমরা হওয়াটা তো এটাই স্বাভাবিক যে বাবা ইন্তেকাল করলে ছেলে গোসল দিবে, ছেলে কাফন পরাবে, ছেলে জানাজা পড়বে, ছেলে কবরে রাখবে, মা যদি ইন্তেকাল করে তো মেয়ে গোসল দিবে, ছেলে জানাজা পড়াবে, ছেলে কবরে নামাবে, কিন্তু আমাদের সমাজ দুর্ভাগ্যবশত সমাজটা এরকম হয়ে গেছে আমরা এগুলো পারছি না। ইংলিশ তো আমরা মুখস্থ করে ফেলি, আলজেব্রা আমাদের মুখস্থ রয়েছে, সূত্র আমরা অনেকেই জানি, কিন্তু কাফন কীভাবে কাটবো এই সূত্র আমাদের জানা নেই, কাফন কীভাবে পড়াবো সেই সূত্র আমাদের জানা নেই, কবরে কোথা থেকে নামতে হবে কোথা থেকে উঠতে হবে আমাদের জানা নেই, আমাদের জানাজার সময় কোথায় কী পড়বো তাও আমাদের জানা নেই, এগুলো জানা আমাদের জন্য ফরজ ওয়াজিব রয়েছে। তো সম্মান দর্শক শ্রোতা, যারা মা বাবা দেখছেন তাদের খিদমত আরজ করব, সন্তানকে এমন বানানো উচিত যারা এই কাজগুলো করতে পারবে। আপনি ইন্তেকালের পর ওখানে আপনার এই যে ডক্টর সাহেবের ডক্টরি যে আপনার ইগুলো যদি পড়ে কিতাবগুলো স্বভাব হবে না, আপনার সন্তান ইঞ্জিনিয়ার মাপজব যদি ওখানে বসে করে আপনার লাশের সামনে বসে কি হবে, কিন্তু যাকে আপনি শিখাবেন এই কাজগুলো ইসলামিক যে কাজগুলো নৈতিক কাজগুলো শিখাবেন জানাজান কাফন দাফন এগুলো যখন শিখাবেন তখন এই সন্তান আপনার কাজে আসবে, ইন্তেকালের পরে কাজে আসবে, কবরের পর দেওয়ার পরেও কাজে আসবে, তারা কবরের পাশে গিয়ে দোয়া করবে আপনার জন্য, এই কাজটা অবশ্যই করুন। এখন আপনার সন্তান বড় হয়ে গেছে, কোনো সমস্যা নেই, দাওয়াত ইসলামী এই সুযোগ করে দিচ্ছে, কাফন দাফন মসজিদের পক্ষ থেকে বিভিন্ন কোর্স হচ্ছে তাকে শেখানোর জন্য, আমাদের তরবিতি কোর্স হচ্ছে 63 দিনের জন্য এইগুলো শেখানোর জন্য, আমাদের এখন 20 তারিখ থেকে ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে আলহামদুলিল্লাহ 7 দিনের নামাজ কোর্স শুরু হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। তো এখানে আপনার সন্তানকে পাঠিয়ে দিন আমাদের নারায়ণগঞ্জের মধ্যে, ইনশাল্লাহ তারা 20 জানুয়ারি থেকে 7 দিনের নামাজ কোর্স এখানে শুরু হবে, নামাজও শেখানো হবে এবং বিভিন্ন মাসআলা মাসাইলও প্র্যাকটিক্যালভাবে শেখানো হবে ইনশাল্লাহ তাআলা। এগুলো আমরা শিখাই, এখন বড় হয়ে গেছে অথবা আপনার সন্তানকে কলেজ ইউনিভার্সিটি দিয়েছেন কোনো সমস্যা নাই, দাওয়াত ইসলামের উন্মুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের মতো, আপনি ইলমে দিন শিক্ষা অর্জনের জন্য, সুন্নাহ শেখানোর জন্য আমরা এগুলো শিখাই, আল্লাহ চাহে তো এর মধ্যে বারাকাত হবে এবং আমরা জানতে পারবো। কী যেন বলতেছিলেন আপনি?
দুটো বিষয়, যে এখন সতরের ক্ষেত্রে আমির আল সুন্নাত বলেছিলেন যে এই জায়গার মধ্যে যখন গোসল করানো হয় তো যখন পানি দেওয়া হয় তো ওই সতরটা ভেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমির আল সুন্নাত যে এটা আমরাও দেখছি প্র্যাকটিক্যালভাবে, যেখানে যদি খয়েরি চাদর ব্যবহার করা হয়, নর্মালি কাফনে কাপড় যেটা নিয়ে আসে সবাই ওইটাই ব্যবহার করে এখানে গোসলের সময়, তো এই ক্ষেত্রে যদি খয়েরি কাপড় বা সাদা কাপড় যদি ডাবল মোটা করে দেওয়া হয় তো সতরটা হেফাজত থাকে। সোহেব ভাই যেটা বললেন যে জীবিত থাকা অবস্থা আমরা নিজের হেফাজত করি, কিন্তু মৃত্যুর পরে আসলে তার কারিব যারা আছে কাছাকাছি তাদের কিছু হক চলে আসে এর মধ্যে, তো এক্ষেত্রে যদি আমরা সেই ছতরটার ক্ষেত্রে গোসলের সময় যদি খয়েরি চাদর ব্যবহার করি তো ব্যবহার করা নাজায়েজ, কোনো গুনাহ না, বৈধ, তো এটা ব্যবহার করা ছতরের হেফাজত হলো, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহর ওলি যারা আছেন তারা মৃত ব্যক্তির যে হকের বিষয়ে কতটা সচেতন ছিলেন তার উপকারের জন্য, একবার এক ব্যক্তি সে মুমূর্ষু অবস্থায় এক আল্লাহর ওলি পাশে বসা ছিলেন, তো তার পাশে একটি বাতি জ্বালানো ছিল, সেটা আমাদের যেমন আমরা মোমবাতি জ্বালাই যেটা এই ধরনের বাতি ছিল যেটা তেলের মাধ্যমে জ্বলত, তো মাইয়েত যখন ওই মুমূর্ষু ব্যক্তি যখন ইন্তিকাল হলো তো সাথে সাথে তিনি কী করলেন, সে বাতিটাকে নিভিয়ে দিলেন।
আচ্ছা,
তখন জিজ্ঞাসা করলো মানুষ তো এটা অবাক না যে এখন ব্যক্তিটা মারা গেল তো সেদিকে অনেকের কান্নাকাটি বা সেই চিন্তা না করে সে এই বাতি কেন নিভালো, তো তিনি বললেন যে এই বাতিটা এখন এখানে জ্বালানো অনর্থক, তো এটারও হিসাব দিতে হবে। এই ধরনের কথাবার্তা তিনি যখন কৌশলে বুঝালেন, তো এ থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টা যে একজন ব্যক্তি মারা গেলে অনেকে অনেক ধরনের প্রস্তুতি আমরা নেই, তো এক শ্রেণীর মানুষ যারা আছে সচেতন সবারই হওয়া উচিত, এখন এটাকে তাকে দাফন কাফন আগেই তার কি লেনদেন আছে কোথায় কি আছে এগুলোকে সব কিছু মিটিয়ে নেয়া, পিতামাতা থাকলে বাবা মা থাকলে যারা আছে সবার থেকে ক্ষমা চেয়ে নেয়া বা প্রতিবেশী, এটা আমরা করি, কখন করি জানাজার পূর্বে আমরা বলে নিই, কিন্তু প্র্যাকটিক্যালি দোকানে খবর নেয়া, বাজারে খবর নেয়া, চাকরির ক্ষেত্রে খবর নেয়া, ঠিক আছে, প্রতিবেশীর মধ্যে খবর নেয়া, এই যে এক শ্রেণীর কাজ যদি করা হয় তাহলে দেখা যায় মৃত ব্যক্তির জন্য কিন্তু অনেক উপকারের বিষয়। তো সেই দিকটা যদি কেউ চায় যে হ্যাঁ আমার মৃত্যুর পরে এই কাজগুলো কে করুক, তাহলে উচিত হবে যে দাওয়াত ইসলামে যে কাফন তাফন মজলিস আছে সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আলহামদুলিল্লাহ যোগাযোগ করে নিজের ওসিয়তকে লিখিয়ে দেয়া এবং বলা যে ভাই আমি এই জায়গায় জব করি বা এইভাবে থাকি, তো আমার মৃত্যুর পরে যাতে আমার কোনো লেনদেন এর মাধ্যমে একটা টাকাও কেউ না পায় বা এই ধরনের সব কিছু ভাই আপনারা মিটিয়ে আমাকে দাফন করবেন, যাতে মৃত্যুর পর পরেই বা জান্নাতি যুবকদের কাতারে সামিল হয়ে যেতে পারি, আল্লাহ তালা আমাকে জান্নাত হিসেবে কবুল করে নেয়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে ইমান ও আফিয়াত নসিব করুন,
আমিন।
এবং আমাদের যারা ইন্তেকাল হবে তো ইন্তেকালের পরবর্তীতে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর প্রতি লক্ষ্য রাখা তৌফিক দিক। আরেকটি জিনিস না বললেই নয়, আমি বিভিন্ন জানাজার মধ্যে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়, বিশেষ করে যখন কবরস্থানে মাইয়েতকে রাখা হয়, হয়তো যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা আমাদের কথার সাথে একমত হবেন, মাইয়েতকে রাখা হয় এবং চাটাই হোক অথবা বাঁশ হোক অথবা অন্য কিছু দিয়ে ঢাকা হয়, তখন যে ওখানে সরগোল হয়, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এত বেশি সরগোল হয়, এই বাঁশ এটা আগে না, ওটা দাও, ওটা না, ওটা দাও, আরে আগে চাটাই দাও, আগে এই দাও, এভাবে একটা সরগোল সৃষ্টি হয়, মনে হচ্ছে যে ওখানে সকলে কবর ইঞ্জিনিয়ার হয়ে গেছে, পাশ করে আসছে, ওনার কথাই মানতে হবে, এটাই করতে হবে,
এটা কিন্তু একেবারে অনর্থক।
হ্যাঁ, অনর্থক,
একটু এদিক সেদিক
মাইয়াতের কত বড় ক্ষতি হচ্ছে।
জি, ওই সময়টার মধ্যে সচেতন ব্যক্তি
করা দরকার,
জিকির করা, কালেমা শাহাদত পাঠ করা,
এগুলো ইসলামের সব
পাঠ, পাক পাঠ করা এবং পরে সেজন দোয়া হবে, এগুলো সবকিছু ইসলামের করে দেয়।
তো এইটা আমরা আমাদের ওখানকার যে পরিবেশটা, পরিবেশটা আমরা লক্ষ্য রাখি, যারা দেখতে পাচ্ছেন নৈতিক দায়িত্ব আমাদের এগুলো থেকে বিরত রাখা। আমরা অনেক জায়গায় যাই কিন্তু বারণ করার মতো শক্তি আমাদের থাকে না, সব আরে হুজুর আপনার কাজ আপনি করেন, বলে দেয় কি করা। আল্লাহ তালা যাদেরকে হেফাজত করে আল্লাহ তালা হেফাজত করুক, এবং ওসিয়াত করে যাবা যে আমার কবরের কাছে এরকম সরগোল না হয়, এটাও ই করা। আল্লাহ আল্লাহ তালা আসানি করুক। একটি কিতাব রয়েছে কাফন দাফনের পদ্ধতি, একটি কিতাব রয়েছে মাকতাবাত মদিনা বাংলাও হয়েছে, আমি সবাইকে বলবো যে হাদিয়া দিয়ে নিজের ঘরে রাখুন, অধ্যয়ন করুন, এবং ইনশাল্লাহ অনেক জ্ঞান অর্জিত হবে ইনশাল্লাহ তালা। আল্লাহ তালা তৌফিক দিক।
আমি
সময় খুবই সংক্ষিপ্ত, আমরা আর কিছু তৌফিকের দিকে যাব। দাওয়াত ইসলামী ওয়ালা কে ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে যে মাদানী চ্যানেল দেখে অথবা মানে সম্পৃক্ত হয়ে যায় দাওয়াত ইসলামীর সাথে, ইমামাশি পাগড়ি পরে নেয়, লেবাস পোশাক পরে নেয়, আধো দাওয়াত ইসলামী ওয়ালা কে মনে হবে?
আমির আলু সন্ন্যত এই বিষয়ে খুব চমৎকার বলেছেন যে বাস সবাই আসে, আমরা সবাইকে কাছে টেনে নেই যাতে কেউ কী হয় সে পরিপূর্ণ দাওয়াত ইসলামী ওয়ালা হয়ে যায়। তো নিগরানের সূরা এই পয়েন্টটা ধরে যে বাবা আপনি যদি বলেছেন যাতে প্রকৃত দাওয়াত ইসলামী ওয়ালা হয়ে গেলে সে তার মধ্যে প্রশান্তি চলে আসবে, সে অনেক টেনশন থেকে বেঁচে যাবে, তার দুনিয়াবি যে অনেক ফিতনা সেটা থেকে বেঁচে যাবে, এবং তার মধ্যে একটা এমন মানে ভাবে সৃষ্টি হবে, পরকালীন চিন্তাধারা সৃষ্টি হবে। এই বিষয়ে বাবা যখন বলছিলেন আমির আলু সন্ন্যত, তখন নিগরানের সূরা বলেন যে বাবা তো প্রকৃত দাওয়াত ইসলামী সম্পর্কে বিষয়, তো আমির আলু সন্ন্যত বাস এটাই বলেছেন যে মাদানী আমাদের যে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে পরিবর্তন ইজতেমা হয় সেখানে অংশগ্রহণ করা, রাতে অতিবাহিত করা, ইতিকাফ করা, সকালে ইশরাক চাস্ত পরে বের হওয়া, তারপরে মাদানী মুজাকারা দেখা, মাদানী কাফেলের মধ্যে সফর করা, তার যে দিনী মোতালা এর যে রুটিন আছে পড়াশোনার ধর্মীয় বিষয়ে সেটা চালিয়ে রাখা, আর ন্যাক কাম বিশেষ করে ন্যাক কাম রিসালা যেটাকে আমরা মাদানী নামত আগে বলতাম, এখন ন্যাক আমল
ন্যাক কাজ,
জি মাত্র ন্যাক আমল হিসাবে যেটা ই হয়েছে, তো সেটাকে করা। তো এইভাবে যখন করবে তো সে প্রকৃত পক্ষে যে দাওয়াতি ইসলামী ওয়ালা, আর দাওয়াতি ইসলামের প্রকৃত পক্ষে বলা মানে সে আসলে প্রকৃত একজন মুসলমান। আলহামদুলিল্লাহ ন্যাক আমলের মধ্যে ন্যাক কাজের মধ্যে এটাই সামিল করা হয়েছে যেটা পূর্বে সাহাবা ইকরাম করতো, আউলিয়া ইকরাম করেছে, আম্বিয়া আলাইহিমুসসালাম তাদেরকে শিখিয়েছেন। তো এই কাজগুলি আলহামদুলিল্লাহ মাদানী আমাদের যে ন্যাক কাজ ন্যাক আমলে যে রিসালা আছে বইয়ের মধ্যে এবং দাওয়াত ইসলাম যে কার্যক্রম সেটার মধ্যে সামিল করা হয়েছে। আর আম্বিয়া আলাইহিমুসসালাম যে অনেক মোবারক কাজ রয়েছিল সেগুলোর সমষ্টি আলহামদুলিল্লাহ বারো মাদানী কাজ। তো এগুলো যদি কেউ করে তো তার মধ্যে অল্পে সন্তুষ্ট থাকার
বারোটি দিন
শিক্ষা মিলবে, পাশাপাশি তার মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, নবীর মহাব্বত চলে আসবে, আখিরাতের প্রস্তুতি নেওয়ার সৌভাগ্য হবে, কবর হাসরের প্রস্তুতি নেওয়ার সৌভাগ্য হবে, সর্বদিক দিয়ে সে নিজেকে শান্তিময় করে তুলতে পারবে এবং জীবনকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবে।
আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত রাখুক, আজীবন মৃত্যু পর্যন্ত সম্পৃক্ত রাখুক। ইনশাআল্লাহ দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও আমাদের জন্য নাজাতের ওসিলা হবে দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। দোয়ায় কুনুত পড়তে যদি ভুলে যাই তাহলে আমাদের জন্য কি করা উচিত, যদি সংক্ষিপ্ত মনোভাবে বলে দেন?
দোয়ায় কুনুতের যে সময়টা থাকে সেই সময়ের মধ্যে যদি ভুলে যায় আর সে যদি ওই অবস্থানে থাকে তো পড়ে নেবে, অন্যথায় যদি ভুলে যায় তো ফিরে আসার প্রয়োজন নেই, সে নামাজ শেষে সাজদে সাহু দিয়ে দিবে,
সাজদে সাহু করলে নামাজ হয়ে যাবে। আমরা সুন্নাত মাসালা বলেছিলেন। আজান চলছে এই চলাকালীন সময় আমাদের অনেকেই দেখা যায় আমরা ওয়াশরুমে চলে যাই, সেক্ষেত্রে আমাদের কি করণীয়?
যদি কেউ চলে যায় বিশেষ প্রয়োজনে সেটা যেতে হবে তার পবিত্রতা বা হাজতের প্রয়োজনে, কিন্তু বুজুর্গানের দিনের পদ্ধতি ছিল এটা যে তারা আল্লাহ তাআলার মোবারক নামকে
সম্মান করতেন,
সবসময় পবিত্রভাবে উচ্চারণ করাটাকে পছন্দ করতেন, নিজেকে পবিত্র রাখতেন এবং পবিত্র জায়গায় পছন্দ করতেন। তো ওয়াশরুমে যেখানে নর্মালি সাধারণত ওই জায়গাটা ওই জায়গায় পবিত্র নাম নেয় এটা কোনো মুসলমানের অন্তর সায় দিবে না, সেই জন্য বুজুর্গানের দিনে বলেছেন যে ওই সময় যদি ধৈর্য ধরা যায় তাহলে অপেক্ষা করা, অন্যথায় যদি এমন জামাত চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা ওই ধরনের কোনো বিশেষ প্রবলেম থাকে তাহলে
তখন তো অবশ্যই যেতেই হবে। তারপর কিন্তু আদব হচ্ছে এটাই যে আজান চলাকালীন সময় আমরা ওয়াশরুম যেন না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যে জিনিসটি আরেকটি টপিক নিয়ে আলোচনা হয়েছিল, আমাদের সমাজের মধ্যে ফাতিহা করা হয়, ইসালে সব যেটাকে আমরা বলি, বিশেষ করে দেখবেন যে কোনো মুসলমান যদি ইন্তেকাল হয়ে যায় তার তিন দিনের দিন মানে মানুষদেরকে ডেকে কিছু খাওয়ানো হয় এবং মিলাদ শরীফের আয়োজন করা হয়,
তৃতীয় দিবস এবং তৃতীয় দিবসের দিন
চল্লিশা আয়োজন করা হয়, দশম দিবে আলোচনা করা হয়, এবং বাৎসরিকভাবেও কি আপনার মা বাবার মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়, মানে পালন করে থাকেন, এবং সেই সুবাদে সালে সওয়াব, কোরআন খানি, কোরআন খতম এগুলো করা হয়। কিন্তু এগুলো কিন্তু মসজিদের মধ্যেই করা হয়।
সে আমাদের বাংলাদেশে অনেক জায়গার মধ্যে এগুলো হয় মসজিদের মধ্যে, আর আর অনেক জায়গায় হয় না। আর এর মধ্যে এখন বর্তমান যে অবস্থা, না জানার কারণে অনেক প্রবলেম হয়ে যায় যে আপনার দুনিয়াবী কথায় বার্তার মধ্যে মসজিদের মধ্যে মশগুল হয়ে যায় এবং নোংরা করে ফেলে। তো এই জন্য যেসব জায়গার মধ্যে ওরফ আছে, প্রচলিত আছে, তো সেসব জায়গার মধ্যে হচ্ছে এভাবে করাটা তো বৈধ, কিন্তু অনেক জায়গার মধ্যে তারা ব্যবস্থাপনা এটা এমন করে, যেমন আমাদের আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফায়জানে মদিনা, সেখানে এমন ব্যবস্থা না মসজিদের ফ্লোর নষ্ট হয়, প্রত্যেকটা সিস্টেম খুব সুন্দর
সিস্টেম।
তো এভাবে যদি প্রত্যেক এলাকার মানুষ যদি এই উত্তমভাবে দস্তরখানার ব্যবস্থা রাখলে রাখলো ঠিক মতো, মসজিদের আদব এগুলো সব কিছু বজায় রেখে যদি করতে পারে, করা উচিত। কেন এই বাহানায় মানুষ মসজিদের মুখে হবে, সেখান থেকে এটা একটা দিনী কাজ, ধর্মীয় কাজ, এবং খাবার খাওয়ানোর মতো উত্তম কাজ, ইসলামে কয়েকটি কাজের মধ্যে একটা একটি কাজ, মানুষদেরকে খাবার খাওয়ানো।
কিন্তু মনোয়ার ভাই, আমাদের সমাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়।
জি,
শয়তান ওয়াসওয়াসা দেয়। বাবা মারা গেছে, এখন এখানে যদি ওই বলা হয় না, তৃতীয় দিবস যদি করা হয়, ডেকে খাওয়ানো হয়, এটা নাজায়েজ, হারাম, এটা করা যাবে না, এটা বিদআত, এটা এই সেই, মানুষ মানে শয়তান ওয়াসওয়াসা দেয়, এটা কেন করবা। মানে অর্থাৎ ইসালে সওয়াব পৌঁছানোর ক্ষেত্রে আপনার সহি হাদিসের মধ্যেই আসছে না, উম্মে সাআদ রাদিয়াল্লাহু
তাআলা
আম্মা হুজুর যখন ইন্তেকাল করলেন, তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দূরে ছিলেন। তো যখন আসলেন, তখন তার জানতে পারেন আম্মা হুজুর ইন্তেকাল করেছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আম্মা হুজুর আমি কী করতে পারি? তখন তুমি কূপ খনন করে দাও এবং ওখানে লাগিয়ে দিই উম্মে সাআদের জন্য। এটা তো এই যে পানি পান করানোর একটা ব্যবস্থা করে দিলেন, এবং সৎকায় জারি ইসালে সওয়াব হলো, এই খাবারের প্রচলন তো সেখান থেকে এসেছে। এখানে শয়তানি ওয়াসওয়াসা আমরা কেন নেব? আমার পিতা আমার মাতা যখন ইন্তেকাল করেছেন, তখন তার জন্য যদি ফকির মিসকিনকে ডেকে অথবা আমার আত্মীয় স্বজনকে ডেকে আমি তাদেরকে ইসালে সওয়াবের নিয়তে খাবার খাওয়াই, তো সেখানে দোষের তো কিছু আছে বলে মনে হচ্ছে না। বুজুরগানের দিনের ফাতিহা করা হয়, গোসে পাকের নামে করা হয়, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনার নামে করা হয়, বিভিন্ন আউলিয়ে কেরামের নামে করা হয়, সাহাবিদের নামে করা হয়, তো এগুলো আমাদের করা উচিত। এর মধ্যে বিরাতত্ব বন্ধনও সৃষ্টি হয় এবং মা বাবার জন্য নাজাতের ওসিলাও তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। এগুলো আমরা অবশ্যই জারি রাখবো, বাৎসরিকও জারি রাখবো, চল্লিশে সেটাও আমরা জারি রাখবো। মানুষের কথা এবং শয়তানি ওয়াসওয়াসা এগুলো আমরা শুনবো না, এর প্রতি আমাদের কানও না দেওয়া উচিত।
এখানে একটু বলে দেব যে এখানে প্রত্যেকটা বিষয় যেটা আমার সামর্থ্যের মধ্যেই হয়, অনেক সময় দেখা যায় যে এভাবে অনেক অন্যকে প্রেশার ক্রিয়েট করা হয় যে মানুষ কি বলবে বা আমরা আমরা
না করলে
যে না করলে এভাবে চাঁদা তুলে ইত্যাদি ইত্যাদি করা হয়। অনেকে আমি এমন দেখেছি
আমার ঘরের মধ্যে ঝগড়াও লেগে যায়, ছোট ভাই এত টাকা দিল, বড় ভাই বড় চাকরি করে সে এত টাকা দিল, এটা কেমনে হলো, আবার মনোমালিন্য হয়ে যায়।
এজন্য সামর্থ্যের মধ্যে থেকে যে কোরআন খানি হোক, খাবারের ব্যবস্থা হোক, সেটা করলে তো যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, ইখলাসের সাথে হয়, সেটারই সওয়াব পৌঁছবে। যদি অন্যথা ঝগড়াঝাটি করে বিশাল খাবারের আয়োজন করা হলো, কিন্তু এটার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কোথায়? ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বাস ইখলাসের সাথে ইসালে সওয়াব করে বা নেকির কাজ করতে।
এজন্য এখন এগুলো হয় দেখে আমি এটা বন্ধ করে দিব
না, কখনোই না। এটা তো
বুঝুন, নাকের উপর মাছি বলে নাক তো কাটা যাবে না,
এটা তো উদাহরণই আছে না। মসজিদের মধ্যে দুনিয়াবী কথা যদি চলে তো সেটা হারাম কাজ, তো তার মধ্যে মসজিদে যাওয়া তো বন্ধ করা যাবে না, দুনিয়াবী কথা বন্ধ করতে হবে।
আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ঘড়ি বলছে এখানেই শেষ করার জন্য, আমরা এলম হেকমতের বাণী আজকের মতো এখানেই শেষ করব। আমাদের সাথেই থাকুন, মাদানিসুল বাংলার অন্যান্য প্রোগ্রামগুলো দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।